আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, গৌরব করি, কারণ প্রভু আজকে আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন এবং আরেকটি বার প্রভুর বাক্যের আলোচনা করার জন্য আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আর আজকের এই দিন প্রভু সৃষ্টি করেছেন, আমাদের সামনে রেখেছেন, যেন এই দিনে আমরা প্রভুর ধন্যবাদ করি। তাই এই দিনকে আমরা প্রভুর দিন হিসাবে মনে করি এবং প্রভুর দিনের সম্পর্কে আমরা একটা ছোট্ট কোরাস গান করব, আজি সে দিন, আজি সে দিন, প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন। এই গানটার মধ্যে দিয়ে আমরা আজকের আলোচনা আমরা শুরু করব। আসুন আমরা গানটা করি।
আজি সে দিন, আজি সে দিন, প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি, প্রভুর উদ্দেশ্যে, প্রভুর উদ্দেশ্যে, আজি সে দিন, প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি, আজি সে দিন, আজি সে দিন, প্রভুর কৃত দিন, আজি সে দিন, আজি সে দিন, প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি, প্রভুর উদ্দেশ্যে, প্রভুর উদ্দেশ্যে, আজি সে দিন, প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি, আজি সে দিন, আজি সে দিন, প্রভুর কৃত দিন।
আমেন। আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই প্রার্থনার মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাই ডেভিড আনসারি, তার সাথে আমরা প্রার্থনায় যাই।
আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি প্রভু, কেননা তুমি আমাদেরকে সুন্দর দিন দিয়েছ, তোমার সব মহিমা আমাদেরকে দেখতে দিয়েছ প্রভু। আমরা তোমার গৌরব করি, এ সময় আবার আমরা তোমার কাছে সমর্পিত হই প্রভু, তোমার কার্যের উদ্দেশ্যে তুমি আমাদেরকে ব্যবহার করো। আজকে যে পাঠ আমরা করব প্রভু, তোমার জ্ঞান দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দাও, যেন আমরা সুন্দরভাবে করতে পারি এবং যারা শুনবে সেই বিষয় যেন তারা বুঝতে পারে এবং তোমার রাজ্য সম্বন্ধে তারা আরো গভীরভাবে চিন্তা করতে পারে এবং তাহা তারা গ্রহণ করতে পারে। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন,
আমেন। আজকে যে পাঠটি আমরা আলোচনা করতে যাচ্ছি, পাঠটির একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটি পাঠের, প্রত্যেকটি বাক্যের, প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি মানুষের একটা উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা যাব। সো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের প্রয়োজনীয় মহত্ব সম্বন্ধে জানা। অর্থাৎ ঈশ্বর যে মহান, ঈশ্বর যে সর্বশক্তিমান, ঈশ্বর যে সর্বক্ষমতার অধিকারী, সেই বিষয় বাইবেলের মধ্যে বিভিন্ন স্থানে, বিভিন্ন পুস্তকের মধ্যে অনেক বাইবেল পদ এবং বিষয় উল্লেখ করা হয়েছে। সেই সমস্ত মহত্ব এবং পরাক্রম নিয়ে আজকে আমরা কথা বলব, যে ঈশ্বরের মহত্ব। আর ঈশ্বরের মহত্ব বলে আমরা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে ঈশ্বরের যে ক্ষমতা সে সম্পর্কে আমরা বলে শেষ করতে পারব না। আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে, ক্ষুদ্র জ্ঞানে আমরা কখনো ঈশ্বরের যে এত মহৎ মহৎ বিষয় তিনি জানেন, তার বুদ্ধির মধ্যে রয়েছে, সেগুলো আমরা কিছুই বলতে পারব না। কিন্তু আমরা কয়েকটি বাইবেল পদ নিয়ে আলোচনা করব এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথম আমরা যে বাইবেল পদটি নিয়ে আমরা আলোচনা করব, কথা বলব, সেটা হচ্ছে প্রথম বংশাবলী 29:11 এবং 12। এই দুটো পদ আমরা আলোচনা করব।
আসুন আমরা পাঠ করি। হে সদা প্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই, কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার, হে সদাপ্রভু, রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তক রূপে উন্নত। তোমা হইতে দন ও গৌরব আইসে এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ। তোমারই হস্তে বল ও পরাক্রম এবং তোমারই হস্তে সকলকে মহত্ব ও শক্তি দিবার অধিকার। আমেন।
আমেন। সমস্ত সমস্ত মহত্ব ও শক্তি দেবার অধিকার আমাদের ঈশ্বরের রয়েছেন। এবং তিনি যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে সৃষ্ট স্বর্গে বা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর তো সৃষ্টিকর্তা তিনি, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সেই জন্য বলা হচ্ছে যে রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তক রূপে উন্নত, অর্থাৎ সমস্ত কিছুর প্রধান, আমার জীবনের প্রধান, আমার পরিবারের প্রধান, আমার সমাজের প্রধান, মণ্ডলীর প্রধান, দেশের প্রধান, পৃথিবীর প্রধান, কারণ তিনিই আমাদেরকে নির্মাণ করিয়াছেন। সুতরাং আমরা প্রভুকে এই সময় গৌরব দিতে পারি, কারণ আমাদের যত গৌরব আছে, আমাদের যত মহত্ব আছে, এটা তো আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করি। সেই জন্য বলা হচ্ছে যে গৌরব, মহিমা, পরাক্রম, প্রতাপ, জয় কেবল তোমারই। সো আমরা আমাদের জীবনে কেবলমাত্র ঈশ্বরেরই গৌরব করতে পারি। আমরা যদি কোনো মহৎ কাজ করি, এটা ঈশ্বরের গৌরবের জন্য। আমরা যদি কখনো কোনো ভালো কাজ করি, সেটা ঈশ্বরের গৌরবের জন্য। কারণ স্বর্গে এবং পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার, সুতরাং আমার বলতে আর কিছু নাই। আমরা অনেক সময় দাবি করে থাকি, যেমন হগয় ভাববাদী বলেছে যে স্বর্ণ তোমার, রৌপ্য তোমার। কেমন আমরা যা নিয়ে মানে অনেক সময় অহংকার করি, আর সেটা হগয় ভাববাদী বলেছেন যে স্বর্ণ তোমারই, রৌপ্য তোমারই, অর্থাৎ সমস্ত কিছু, আমাদের ধন দৌলত, আমাদের মান সম্মান, আমাদের জীবনের কর্তৃত্ব মহত্ব সবকিছু ঈশ্বরের। এবং আমরা যখন ঈশ্বরকে আমাদের সমস্ত পরাক্রম, মহত্ব, গৌরব, জয়, প্রতাপ যখন আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করি, তখন ঈশ্বর কি করেন, শেষের দিকে যেটা লেখা আছে যে তোমারই হস্তে রয়েছে বল এবং পরাক্রম, তোমারই হস্তে রয়েছে মহত্ব এবং শক্তি দিবার ক্ষমতা। আজকে যে আমরা মানে এই দেশের মধ্যে আছি, গতকালকে আমি হাঁটতে পারি নাই কোমর ব্যথায়, কিন্তু ঈশ্বর যেভাবে হোক এই 20-30 মাইল ড্রাইভ করে এইখানে এসে প্রভুর বাক্যের বিষয় আলোচনা করার জন্য যে শক্তি, এটা কিন্তু ঈশ্বর দিয়েছেন। আমার যদিও ভয় ছিল যে আমি ব্রেক করতে পারবো কিনা, কারণ ডান পাশে আমার প্রচন্ড ব্যথা, ডান কোমরে বেশি ব্যথা, এবং আমার ভয় ছিল, কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আসার পথে সৃষ্টি হয়নি। অর্থাৎ ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন। সো ঈশ্বর যদি আমাকে শক্তি দেন, আমরা যদি ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হই, ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হই, আমরা যদি দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় যদি আমরা 14 পদ থেকে দেখি, সেখানেও আমরা দেখব সমস্ত কর্তৃত্ব, মহত্ব, ক্ষমতা সবকিছু তোমারই, ঈশ্বরের কাছ থেকে সবকিছু আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলতে কিছু নাই, আমাদের ঘর বাড়ি, আমাদের গাড়ি, জায়গা, জমি, সম্পত্তি, আমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সবকিছুই তো ঈশ্বরের। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ তিনি যদি আমাদের জ্ঞান না দেন আমরা তো জ্ঞান পাব না, কারণ ঈশ্বরের ভাণ্ডারে রয়েছে সমস্ত মহত্ব, সমস্ত গৌরব, জ্ঞান, শক্তি সবকিছু তার। যাকোব 1 অধ্যায় 5 পদের মধ্যে লেখা রয়েছে যে তোমরা চাও, তোমরা ঈশ্বরের কাছে জ্ঞান চাও, যদি জ্ঞান চাও তাহলে ঈশ্বর তোমাকে সেই জ্ঞান দেবে, কারণ তার ভাণ্ডারে রয়েছে অসীম জ্ঞান, জ্ঞানের ভাণ্ডার তো ঈশ্বর হাতে রয়েছে। সুতরাং আমরা ঈশ্বরের কাছেই, ঈশ্বর পরাক্রান্ত হস্তের নিচে নত হই, তাহলে ঈশ্বর উপযুক্ত সময় আমাদেরকে উন্নত করবেন। এই যে উন্নত করবেন, এইটাই তিনি আমাদের শক্তি দেবেন, তিনি আমাদের মহত্ব দিবেন, সবকিছু তার কাছ থেকে আসে। সুতরাং আমরা এই প্রসঙ্গে আরেকটি বাইবেল পদ পড়ি এবং সেখানেও আমরা সেই একই জিনিস আমরা দেখতে পাব।
দানিয়েলের পুস্তকের 4:35, পৃথিবী নিবাসীগণ সকলে অবস্তব গণ্য, তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছা অনুসারে কার্য করেন, এবং এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে কিংবা তাহাকে বলিবে তুমি কি করিতেছ। আমেন।
হ্যাঁ, ধন্যবাদ দিচ্ছি যে পৃথিবী নিবাসীগণ সকলে অবস্তব গণ্য, মানে আমাদের কোন আমরা কোন কিছু না, কারণ আমরা ঈশ্বরের হাতের তৈরি। আদম হবাকে ঈশ্বর সৃষ্টি করলেন, আদমকে মাটি দিয়ে, এবং হবাকে আদমের পঞ্জর দিয়ে বা হাড় দিয়ে তাকে তৈরি করা হয়েছে। সুতরাং তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন, অর্থাৎ তার কোনো এমন কোন কেউ নাই যার কাছে তার জবাবদিহি দিতে হবে। জবাবদিহিতা বলতে ঈশ্বরের কিছু নাই, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি বলছেন আপন ইচ্ছানুসারে তিনি কার্য করেন, তার যা তাই তিনি করেন, আমাদের কোনো হাত নাই। ঈশ্বর যেভাবে চাইলেন সেভাবেই তিনি পৃথিবী সৃষ্টি করতে পারেন বা করেছেন। সুতরাং তার সৃষ্ট মানুষ কি, শেষে লেখা আছে তাহাকে কে বলিবে তুমি কি করিতেছ। ঈশ্বর আদমকে যেভাবে সৃষ্টি করছেন, আদম হচ্ছে তার সৃষ্ট মানুষ। সুতরাং একজন সৃষ্ট বস্তু বা একটা সৃষ্ট বস্তু কখনো সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে পারে না। একজন কুমার যখন একটা মাটির পাত্র তৈরি করে, সেই মাটির পাত্রটা কুমারকে জিজ্ঞেস করতে পারে না তুমি আমাকে কেন এই অবস্থায় তৈরি করেছ, আমাকে কেন আরো বড় বানাও নাই। কারণ সে একই মাটি দিয়ে কোনোটা সম্মানের জন্য তৈরি করেন, বাইবেলে আমরা জানি কোনোটা সম্মানের কাজ, কোনোটা অসম্মানের কাজ, কোনোটা ঘরে থাকে, কোনোটা বাইরে থাকে, কেমন। সুতরাং কিন্তু সেই সমস্ত বস্তুগুলো তারা কখনোই প্রশ্ন করতে পারে না নির্মাতাকে, তুমি কেমন করে আমাদেরকে বা কেন আমাদেরকে এইভাবে বানিয়েছ, এইভাবে বানাও নাই কেন। ঠিক আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বরের মহত্ব, তার কর্তৃত্ব, তার হাত দিয়া তিনি যা কিছু করেন সমস্ত তার ইচ্ছানুসারেই করেন। সুতরাং কে ঈশ্বরের হস্ত থামাই দিবে, এমন কোন কারো ক্ষমতা নেই, কারণ সবকিছুই তো তিনি তার নিজের হাত দিয়ে তৈরি করেছেন, তাই তার নিজের হাতকে কেউ তো থামাই দিতে পারে না। সুতরাং আমরা বলতে পারি যে এই কথা বলতে পারি যে প্রভু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছানুসারেই হোক, কারণ এখানে তো লেখা রয়েছে যে পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন এই পৃথিবীর মধ্যে। সুতরাং যখন তিনি সব কার্য করেন, আমার কার্যের ভার তাহাতে অর্পণ করো। তোমাদের কার্যের ভার আমরা যদি হিতোপদেশ 16 দেখি, কেমন, হিতোপদেশ 16, সেখানে আছে তোমার কার্যের ভার তাহার হাতে সমর্পণ করো, কেমন, তাহার কার্যের ভার। আমরা মনে মনে অনেক কিছু পরিকল্পনা করি, আমরা মাঝে মনে মনে অনেক কিছু তৈরি করি, কিন্তু আমাদের কাজের ভার, আমাদের চিন্তা, আমাদের চেতনা সমস্ত কিছু সদাপ্রভুর হাতেই নিয়ন্ত্রিত। যেমন এখানে লেখা আছে মনুষ্য মনে মনে নানা সংকল্প করে, কিন্তু যিহোবার উত্তর সদাপ্রভু হইতে হয়। মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুই আত্মা সকল তৈল করেন। এইবার লেখা আছে তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সিদ্ধ হইবেন। কারণ এখানে বলছে যে, মানে যে পথটা আমরা প্রথমে পড়েছিলাম, যে সমস্ত কিছুই ঈশ্বর আমাদের দেন আর ঈশ্বর ইচ্ছানুসারে কার্য করিতেছেন। সুতরাং আমরা এই কথা বলতে পারি হিতোপদেশ 16:3, যে তোমাদের কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে, স্পষ্ট হবে। আমরা যা কিছু সমর্পণ করি না কেন, আমরা যা কিছু করি না কেন, সবকিছুর ভার ঈশ্বরের হাতে দাও। এবং একইভাবে যদি আমরা প্রথম পিতরের মধ্যে যাই, প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদ, সেখানে আমরা একইভাবে দেখতে পাই। প্রথম পিতর পাঁচ অধ্যায়ের মধ্যে যদি আমরা যাই এবং সাত পদের মধ্যে আমরা সেই একই কথা আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও। তাহার উপর অর্থাৎ তোমার কার্যের ভার, ভাবনার ভার। আমরা হিতোপদেশ ১৬ অধ্যায় ৩ পদে দেখলাম কার্যের ভার, আবার এই প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদের মধ্যে দেখলাম ভাবনার ভার। কি চিন্তা করি, সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বর যদি সর্বশক্তিমান না হন, ঈশ্বর যদি সর্বময় ক্ষমতার অধিকারী না হন, তাইলে আমরা তার উপর নির্ভর করতে পারি না, আমরা তার উপর নির্ভর করতে পারি না। এখানেই তার মহত্ব, এখানেই তার কর্তৃত্ব, এখানেই তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যে আমরা তার উপর নির্ভর করতে পারি। আমরা যখন কোন একটা চেয়ারে বসি, তখন আমাদের একটা বিশ্বাস থাকতে হবে যে চেয়ারটা আমার ওজন বহন করতে পারবে, এই চেয়ারটা আমার ওজনটা বহন করতে পারবে, এই বিশ্বাস নিয়ে সেটির উপরে আমি নির্ভর করতে পারি। অনেক সময় অনেক ব্যক্তির উপর আমরা জাগতিকভাবে নির্ভর করি, যদি আমরা দেখি তিনি বিশ্বস্ত এবং তিনি আমাকে অনেক দিক দিয়ে সাহায্য করেন, অনেক দিক দিয়ে তিনি আমাকে পরিচালনা দিয়েছেন অতীতে, সো অতীতের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার উপর আমাদের বিশ্বাস জাগ্রত হয়। সো ঈশ্বরের উপরে আমাদের নির্ভর করতে হইলে তাকে আমাদের পূর্ণভাবে বিশ্বাস করতে হবে, আমাদের হৃদয়ের সমস্ত শক্তি, সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়া যদি আমরা সদাপ্রভুকে বিশ্বাস করি, তাহলে আমরা অতি সহজেই তার উপর আমরা নির্ভর করতে পারব, আমাদের ভাবনা চিন্তার ভার তাহার কাছে শেয়ার করতে পারব। সো এ প্রসঙ্গে যেমন এই যে হিতোপদেশ আমি ১৬ অধ্যায় থেকে পড়েছি, ১৯ অধ্যায় ২১ পদের মধ্যে আর একটা ছোট পদ রয়েছেন, এবং গীতসঙ্গীত ১১৫ অধ্যায় ৩ পদ, দুটো পদ আমরা পরপর পড়ব।
মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকে। আর গীত সংহিতায় আমরা দেখতে পাই ১১৫:৩, আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন।
সো আমাদের আলোচনা প্রসঙ্গে দুইটা পদই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে, এটা কিন্তু মানে আর একটু শক্ত করে লেখা আছে, তুমি যা কিছু করো না কেন, তুমি যা কিছু বলো না কেন, কিন্তু সদাপ্রভুরটাই থাকবে, কিন্তু ওই সেই তালগাছটা আমার, এবং সেইটাই আর কি, যে আমরা যা কিছুই বলি না কেন, তালগাছটা ঠিকই আমার, অর্থাৎ ঈশ্বরের মন্ত্রণা, ঈশ্বরের কথা। তাই সেই জন্য আমরা হিতোপদেশ ১৬ অধ্যায় ৩ পদের মধ্যে দেখেছি, তোমার কার্যের ভার তাহাতে দাও, তারপরে আমরা প্রথম পিতর ৫ অধ্যায় ৭ পদের মধ্যে দেখেছি যে তোমার ভাবনার ভার তাহার উপরে দাও, এবং এখানে হিতোপদেশ ১৯ অধ্যায় ২১ পদের মধ্যে দেখতে পাচ্ছি যে তোমরা মনে মনে যা সংকল্প করো না কেন, কিন্তু সদাপ্রভুর মন্ত্রণায় কিন্তু স্থির থাকবে। সুতরাং আমাদের মন্ত্রণার কোন মূল্য নাই, তাই সবচেয়ে বেটার যে আমরা তার হাতেই সমস্ত কিছু সমর্পণ করি, আমরা আমাদের কার্যের ভার, আমাদের ভাবনার ভার তার উপর যদি আমরা অর্পণ করি, কারণ তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। সুতরাং এবং গীতসঙ্গীত ১১৫:৩ অধ্যায় ৩ পদের মধ্যেও একই লেখা আছে, তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। এটা কিন্তু একেবারে মানে সোল অথরিটি পাওয়ার, তিনি সর্বময় মানে ক্ষমতার অধিকারী, তিনি এখানে যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন, এখানে কেউর হস্তক্ষেপ করার কোন অধিকার নাই। দানিয়েল ৪ অধ্যায় ৩৫ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কে তাহার হস্ত থামাইয়া দিবে, কে তাহাকে প্রশ্ন করিবে, কারণ এখানে লেখা আছে তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই কিন্তু করিয়াছেন। সুতরাং তার হাতে বা তার কাছে আমাদের নির্ভর হওয়াটাই সবচেয়ে বেটার। এবং পরবর্তী আরেকটি পদ আমরা পড়ি, সেখানেও আমরা ঈশ্বরের শক্তি ক্ষমতা পরাক্রমের বিষয় দেখতে পাব।
দ্বিতীয় বিবরণ 3:24 পদ, হে প্রভু সদা প্রভু, তুমি আপন দাসের কাছে আপন মহিমা ও বলবান হস্ত প্রকাশ করিতে আরম্ভ করিলে, তোমার কার্যের মতো কার্য ও তোমার বিক্রম কর্মের মতো কর্ম করিতে পারে, স্বর্গে কি পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে?
এমন ঈশ্বর কে আছে যে ঈশ্বরের যে ক্ষমতা, ঈশ্বরের যে কার্য বিক্রম, এই রকম কার্য করতে পারে আর কে আছে? আর কোন ঈশ্বর আছে? আমাদের কি কোন দুইজন ঈশ্বর আছে? 33 কোটি দেবতা আছে, বা 5 কোটি দেবতা আছে, বা 5 কোটি ঈশ্বর আছে যে একজনের মতো কার্য আর একজনে করতে পারবে? কখনোই না। ঈশ্বর তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তার ইচ্ছা অনুসারেই সমস্ত কিছু হয়েছে। বলবান হস্ত প্রকাশ করিতে আরম্ভ করিলে, তোমার কার্যের মতো কার্য, তোমার বিক্রম কর্মের মতো কর্ম করিতে পারে, স্বর্গে পৃথিবীতে আর কে আছে? কেউ নাই। নো ওয়ান ইজ লাইক হিম, তার মতো কেউ নাই। আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, ঈশ্বরগীতে 115:3 মধ্যে আমরা দেখি আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, তিনি যা কিছু করেছেন, যা কিছু বলেন, সমস্ত কিছুই তার ইচ্ছানুসারেই হতে থাকে। সেই জন্য আমাদের যখন সাহায্য দরকার, আমাদের জ্ঞানের দরকার, আমরা যাকোব একদা 5 পদের মধ্যে দেখেছি আমাদের যা কিছু সাহায্য দরকার, আমরা সবকিছু, আমরা গীতসংহিতা 121 অধ্যায় যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখতে পাই 1 পদ থেকে যে, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে এই সাহায্য আসিবে। কারণ সদাপ্রভুর কাছেই সমস্ত আমাদের ভাণ্ডার, আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের ধন সম্পত্তি, স্বর্ণ আমার, রৌপ্য আমার, এই বলে যেন আমরা কখনো অহংকার গর্ব না করি। সদাপ্রভু যাহা দিয়াছেন, সদাপ্রভুই তো সেগুলি আমাকে এখনো ধরে রাখতে আশীর্বাদ করছেন। কিন্তু একদিন হয়তো ইয়োবের মতো বলতে হবে, সদাপ্রভু দিয়েছেন,
সদাপ্রভু নিয়েছেন,
সদাপ্রভু নিয়েছেন, কিন্তু সদাপ্রভু আমাদেরকে দিচ্ছেন, তিনি নিচ্ছেন না। আমরা যদি সদাপ্রভুতে নির্ভর করি, বিশ্বাস করি, তাহলে সদাপ্রভু তিনি আমাদেরকে তার অসীম ভাণ্ডার থেকে, শুধু জ্ঞান ভাণ্ডার নয়, সমস্ত ধন রত্ন, আমরা যদি সলোমন রাজার বিষয়ে আমরা দেখি যে সলোমন রাজা কি, সলোমন রাজা জ্ঞানের অন্বেষণ করেছিল। আমরা যদি সেই পুস্তকের মধ্যে দেখি, রাজাবলীর মধ্যে, যে সলোমন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল শুধু জ্ঞানের জন্য, কারণ তিনি জানতেন যে জ্ঞান তাহারই কাছ থেকে আসে, বুদ্ধি তাহার কাছ থেকে আসে। সেই জন্যই তো যাকোব বলেছেন, তোমাদের জ্ঞানের অভাব হইলে, যার জ্ঞানের অভাব হয় সে যেন ঈশ্বরের কাছে চায়, তবে কোনো সন্দেহ করে নয়, কারণ যে সন্দেহ করে সে সমুদ্রে দুলে উঠা ঢেউয়ের মতো, যা পাড়ায় আসলে মিশে যায়। সো সেই জন্য আমরা যখন সদাপ্রভুতে নির্ভর করি, সদাপ্রভুর কাছে যাচনা করি, আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যখন 14 অধ্যায় যদি আমরা পড়ি, একদম শেষের দিকে লেখা আছে যে আমরা যদি বিশ্বাস করি যা কিছু চাই তা তিনি করেন, এবং সেই বিশ্বাস যদি করি তাহলে আমরা জানি যে আমরা প্রার্থনায় যা কিছু চেয়েছি তা পেয়েছি, আমরা সবই পেয়েছি। সুতরাং কার কাছ থেকে আমরা এইগুলি পেতে পারি, কার কাছে আমরা যাচনা করতে পারি, কার উপর নির্ভর করতে পারি? এমন ব্যক্তি, এমন সৃষ্টিকর্তা যার সমকক্ষ আর কেউ নেই। সুতরাং আমরা এমন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, এবং যিশাইয় ভাববাদীর মধ্যে দিয়াও আমরা এই কথা দেখতে পাই যে যিশাইয় ভাববাদী তিনি বলছেন,
যিশাইয় ভাববাদীর 40:10 আমরা দেখি, দেখো সদাপ্রভু সপরাক্রমে আসিতেছেন, তাহার বাহু তাহার জন্য কর্তৃত্ব করে, দেখো তাহার সঙ্গে তাহার বেতন আছে, তাহার অগ্রে তাহার পুরস্কার আছে।
সুতরাং আমরা যদি দেখতে পাই যে ঈশ্বরের হাতে সবকিছু আছে, আমাদের এখানে বলা হচ্ছে যে সপরাক্রমে আসিতেছেন, তাহার বাহু তাহার জন্য কর্তৃত্ব করে। সো দেখো তাহার সঙ্গে তাহার বেতন আছে, তাহার পুরস্কার, মানে পুরস্কার আছে। সো সদাপ্রভুর কাছেই তো আমাদের সবকিছু, সুতরাং আমরা তো তার দিকেই তাকাবো, পৃথিবীতে যখন আমরা কারো জব করি, চাকরি করি, তখন আমরা মালিকের দিকে তাকাই থাকি, কারণ আমাদের বেতন, আমাদের সাহায্য সহযোগিতা যা কিছু দরকার আমরা তো সেই মালিকের কাছ থেকেই পাই। সো মালিকের আইন কানুন এবং তিনি যা বলেন তা আমরা যথাযথভাবে পালন করি, যথাযথভাবে, কারণ আমরা তার কাছ থেকে বেতন পাই। কিন্তু এখানে আমাদের ঈশ্বর তো মহান, যিনি স্বর্গে থাকেন, গীত সংহিতা 115 অধ্যায়, কেমন, যিনি স্বর্গে থাকেন তার উপর কি আমরা নির্ভর করতে পারবো না? তিনি তো শুধু বেতন দেন না, তিনি আমাদের জীবন মরণের মালিক, আমাদের বেঁচে থাকার মালিক, আমাদের সুস্থ করার মালিক। তিনি আমাদের সুস্থ করেন, তিনি আমাদের শক্তি দেন। জাগতিক মালিক তো শক্তি দেন না, তুমি যতদিন কাজ করতে পারো সুস্থ থাকো বেতন পাওয়া, কাজ না করতে পারলে, সুস্থ না থাকলে তুমি বেতন পাবা না, কাজ না করলে তোমাকে বেতন নাই। আমেরিকার নিয়ম হচ্ছে নো ওয়ার্ক নো পে, কিন্তু অন্যান্য দেশে, অনেক দেশে আছে ওয়ার্ক না করলেও পে আছে, কেমন, কিন্তু আমেরিকার মধ্যে পার্মানেন্ট জব বলতে কিছু নাই। আমেরিকা বাংলাদেশের যে সিস্টেম, একবার যদি সরকারি জব কেউ পাও সেই জব আর কখনোই শেষ হবে না, যাবে না, কেমন। সো কিন্তু আমেরিকার কোন জব বাংলাদেশের পার্মানেন্ট জবের মতো এত পার্মানেন্ট নয়। এখানে একটু তোমার সমস্যা হয়েছে, তুমি আসতে পারো না বা তুমি কাজ করতে পারো না, তোমার জব শেষ, কোন অজুহাত নাই। কিন্তু আমাদের ঈশ্বর, তিনি তো বাংলাদেশের মতো নয়, আমেরিকার মতো নয়, বা পৃথিবীর কোন কর্তৃত্ব মালিকের মতো নয়, কারণ তার ক্ষমতা, তার প্রতাপ আরো অনেক বেশি। সুতরাং এমন ব্যক্তির উপরেই তো আমাদের নির্ভর করা উচিত যার উপর আমরা নির্ভর করতে পারি। এবং জিহিস্কেল 12:15 এবং জিরমিয় 32:17 দুইটা পদের মধ্যেও আমরা অনেক মিল খুঁজে পাই।
কেননা আমি সদাপ্রভু, আমি কথা কহিব, আর আমি যে বাক্য বলিব তাহা অবশ্যই সফল হইবে, বিলম্ব আর হইবে না। কারণ যে বিদ্রোহী কুল তোমাদের বর্তমান সময়ে আমি কথা কহিব এবং তাহা সফলও করিব, ইহা সদাপ্রভু কহেন। আর জিরমিয় পুস্তকের 32:17 পদে দেখি, দেখো তুমি আপন পরাক্রমে ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমন্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ, তোমার অসাধ্য কিছুই নাই।
হ্যাঁ, তোমার অসাধ্য কিছুই নাই। সুতরাং আমরা জিহিস্কেলের মধ্যে যেটা দেখতে পাই যে তিনি যা বলেন তা হবে, আমি কথা কহিব, আমি যে বাক্য বলিব তাহা অবশ্যই সফল হইবে। তাহলে ঈশ্বরের যে বাক্য, কেমন, ঈশ্বরের যে বাক্য, সেই বাক্য তিনি যা বলবেন, এখানে বলা হচ্ছে যাহা বলিব তাহা সফল হইবে, কোনো ভুল নেই তার বাক্যের, কোনো ভুল নেই। তিনি আমি যাহা বলিব অবশ্যই হইবে, বিলম্ব হইবে না। যেমন আমরা যদি মতি 24:35 পদ পড়ি, সেখানে লেখা আছে আকাশের ও পৃথিবীর লোভ হইবে কিন্তু আমার বাক্যের লোভ হইবে না। সেই একই কথা আমরা এইখানে, যে আমি কথা কহিব। সো ঈশ্বরের বাক্য বাইবেলের মধ্যে কি আছে? ঈশ্বরের বাক্য, এটা ঈশ্বরের কথা। এবং এখানে সেই সাক্ষ্য দিয়েছে যে আমি যা বলবো তা অবশ্যই ফলিবে, বিলম্ব হইবে না। এবং সেই ঈশ্বরের বাক্য, সেই কথাটা আমরা কোথায় পাই? বাইবেলে পাই। এবং বাইবেলের কথাগুলো কত শক্ত, যেটা এখানে বলা হচ্ছে যে আকাশ ও পৃথিবী লোপ হইয়া যাবে। কারণ আমরা জিরমিয়র মধ্যে আমরা দেখেছি যে আকাশমণ্ডল, তিনি আপন পরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন, তোমার অসাধ্য কিছুই নাই তিনি নির্মাণ করেছেন। এবং সেই কথা বলেছেন যে সেই আকাশ পৃথিবী লোপ পাইবে, চলে যাইবে, কিন্তু আমার বাক্য, ঈশ্বরের বাক্য জীবন্ত, ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্য সাধক, দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ, যেটা আমরা ইব্রীয় পুস্তকের মধ্যে 4:12 পদে আমরা দেখতে পাই, ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্য সাধক এবং দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ, যা মানুষের অস্থিমজ্জা প্রভেদ করে এবং হৃদয়ের সূক্ষ্ম বিচারক। তো সেই বাক্যের কি ক্ষমতা! এবং আমরা যদি তো সেই বাক্য, যে বাক্যের কখনো লোভ হইবে না, তাহলে সেই বাক্য কে? এবং সেই বাক্য আমাদের জানতে হবে যে বাক্য কে, যে বাক্যের কোন শেষ নাই। যেমন যখন একত্রে এক পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে আদিতে বাক্য ছিলেন, এই বাক্যের লোভ হইবে না এবং এই বাক্য যা বলবেন তা সফল হবে। বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, এবং তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছে, আর যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। সুতরাং এই যে সৃষ্টির ক্ষমতা বাক্যের মধ্যে ছিল, এবং সেই বাক্য, সেই বাক্য কে, যে বাক্য কখনো লোপ পাইবে না, সেই বাক্য কে, আমরা যদি ১৪ পদ দেখি লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে বাস করলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম। এই যে মহিমা, আমরা যে মহিমা, যে গ্রেটনেস নিয়ে আমরা কথা বলছি, সেই মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, আমাদের মধ্যে বাস করলেন। তাহলে সেই বাক্য কে? যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট। তিনি সেই ঈশ্বরের মহিমা, তিনি বললেন সেই মহিমা আমরা তাহার মহিমা দেখিলাম। তারপরে বলা হচ্ছে পিতা হইতে আগত এক জাতের মহিমা, সেই পিতা হইতে আগত মহিমা, সেই মহিমা আমাদের মধ্যে প্রবাস করলেন। সুতরাং আমরা যেটা মতি ২৪ অধ্যায় ৩৫ পদের মধ্যে দেখলাম, এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যিহিস্কেল ১২ অধ্যায় ২৫ পদের মধ্যে, যে আমি বাক্য বলিব আর বাক্য সফল হবে, এবং সেই বাক্য তিনি প্রেরণ করেছেন, তিনি বাক্য প্রেরণ করেছেন এবং সেই বাক্য আমাদের মধ্যে বাস করছেন। সুতরাং সেই বাক্যের কাছে আমাদের আসা উচিত, যেন সেই বাক্যের উপর আমরা বিশ্বাস করতে পারি। কারণ যদি আমরা বাক্যের উপর বিশ্বাস করি, তবে সেই বাক্যই আমাদের কি করতে পারে? সত্যের পথ দেখাইতে পারে। সত্যের পথ আমরা যখন ১৪ অধ্যায় ৬ পদ আমরা দেখতে পাই, যে যীশু বলেন আমি পথ সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহই পিতার নিকট আইসিতে পারে না। সত্যের বাক্য। এবং এই ১৪ অধ্যায় যখন এক অধ্যায় ১৪ পদের শেষের দিকে লেখা আছে, তিনি অনুগ্রহে সত্যে পরিপূর্ণ, সত্য তার মধ্যে আছে। কেমন? এই জন্য আমরা যখন ৪ অধ্যায় সমরীয় নারীর সঙ্গে আলোচনাকালে আমরা দেখতে পাই, সেখানে যীশু তিনি বলেছিলেন যে তোমরা কি করো, আত্মায় ও সত্যে তাহার উপাসনা করো। আত্মায় ও সত্যে, সেই সত্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি বলছেন আমি পথ সত্য। যদি এই পৃথিবীতে সত্য বলতে কিছু থাকে, যদি স্বর্গে যাবার কোনো পথ থাকে, তবে সেটা প্রভু যীশু খ্রিস্ট। আর জীবন বলতে যদি কিছু থাকে, সেই জীবন যীশু খ্রিস্ট, এবং তিনি সেই জীবন দিতে পারেন। তিনি আমরা যখন ১১ অধ্যায়ের মধ্যে আমরা যখন ১১ অধ্যায় আমরা লাসারের গল্প জানি, এবং লাসারকে তিনি জীবন দিয়েছিলেন, তাই জীবন দেওয়ার ভার, দেওয়ার ভার, নেওয়ার ভার তার উপরই আছে। তিনি মার্থা মরিয়ম প্রশ্ন করেছিল যে যদি কবরটার মুখ খোলা হয়, চার দিন হয়ে গেছে না, চার দিন হয়ে গেছে, সেটা গন্ধ হয়ে যাবে, কেমন সেটা গন্ধ হয়ে যাবে, কিন্তু যিশুর যে কথা সেই কথা আমরা দেখতে পাই ২৫ পদের মধ্যে, যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন। জীবন যে তিনি যখন ১৪ অধ্যায় যেমন বলেছে যে আমি জীবন, পথ সত্য জীবন, এবং তিনি এইখানে যখন ১১ অধ্যায় ২৫ পদের মধ্যে তিনি বলছেন যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি তার লাসারের দুই বোনকে প্রশ্ন করেছিল, ইহা কি বিশ্বাস করো, ইহা কি বিশ্বাস করো? আর যদিও মার্থা এগিয়ে গিয়ে সেই যীশুকে প্রশ্ন করেছিল, কিন্তু যীশু তাকে স্পষ্ট বললেন যে মার্থা তাহাকে বলিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সে উঠিবে। কিন্তু যিশু বললেন, শেষ দিনের অপেক্ষা করতে হবে না, তুমি আজকে দেখো দা মহত্ত্ব, ঈশ্বরের মহত্ত্ব, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের ক্ষমতা কতটুকু সেটা আজকে দেখো, এই মুহূর্তে তুমি দেখো যে ঈশ্বরের কত ক্ষমতা এবং মহিমা, যে যদি তুমি বিশ্বাস করো তবে তুমি দেখতে পাবে যে যিশু বলেন আমি পুনরুত্থান ও জীবন। সুতরাং সেই জীবন এবং সেই বাক্য ঈশ্বরের কাছে রয়েছে। সুতরাং ঈশ্বরের পরাক্রান্ত হস্ত, তার বাহু সমস্ত কিছু করতে পারে, তার অসাধ্য কিছু নাই। মানে এই যোহন ১১ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ২৫ পদ থেকে আমরা যদি পড়ে যাই এবং আমরা যদি আরো কন্টিনিউ করি, ওই কথা বলার পরেই তিনি বলছেন আমি পুনরুত্থান ও জীবন। এই কথা বলার একটু পরেই তিনি লাসারকে জোরে ডাক দিলেন, লাসার বের হয়ে আসো, আর সঙ্গে সঙ্গে লাসার বের হয়ে আসলো। তাহলে আমরা দেখতে পাই যে তিনি যেটা বলছেন জিরমীয় ৩২ ১৭, যে তোমার অসাধ্য কিছু নাই, অর্থাৎ ঈশ্বরের অসাধ্য কিছুই নাই। তিনি মৃতকে ডাক দিলে সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি উপরে উঠে আসলেন। তিনি বিধবার ছেলেকে হাত ধরে বললেন উঠো, আর উঠে আসলো। তিনি বললেন খুলো, তোমার চক্ষু খুলে গেল। তিনি বললেন, সেই বাক্য বললেন, সেই ৩৮ বৎসর রুগী পড়ে আছে, তিনি তাকে বললেন উঠো, আর সঙ্গে সঙ্গে সে উঠে বসল। আর এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের মহত্ত্ব এবং ক্ষমতা দেখতে পাই। যেমন শিষ্যরা বলছিল সমুদ্র পর্যন্ত তার কথা শোনে, সমুদ্রের মধ্যে অর্থাৎ ঈশ্বর, সেই ঝড় উঠল আর ঝড়কে বললেন থামো, আর থেমে গেল। তার আপন শিষ্যরা পর্যন্ত প্রশ্ন করল, একে একে ঝড় পর্যন্ত তার কথা শুনে একে। সো তার কত মহত্ত্ব, কত কর্তৃত্ব সেটা আমরা এখানে দেখতে পাই। এবং আমরা আরো দুই একটা পদ আমরা পড়ি, তারপরে আমরা আরো বিস্তারিত ভাবে দেখতে পাব। আমরা যদি এরপরে আমরা গীতসংহিতা ৩৩:৯
গীতসংহিতা ৩৩:৯ পড়ি, তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। আর ইব্রীয় ১:৩ পদে, ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যের সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপদৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমা দক্ষিণে উপবিষ্ট হইলেন। ওয়াও, আমেন,
আমেন। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর আজ্ঞা স্থিতি হইল, অর্থাৎ হইল। তিনি বললেন আলো হোক, আদি পুস্তক ১ অধ্যায় যদি আমরা দেখি, তিনি বললেন আলো হোক, কি হয়ে গেল, আলো হয়ে গেল। তিনি বললেন জলের মধ্যে মৎস্য বা সরীসৃপ যা কিছু ছিল সমস্ত প্রাণীকে তিনি আদেশ করলেন আর হয়ে গেল। সবাই কিছু থেকে, পৃথিবীর মানুষ সৃষ্ট থেকে সৃষ্টি করে, কিন্তু ঈশ্বর অসৃষ্টি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যার যাহা কোনো অস্তিত্ব ছিল না, কিছু না, কিন্তু ঈশ্বর বাক্যে সবকিছু। কারণ আমরা যে হিজকেল ১২ অধ্যায় ২৫ পদের মধ্যে যে আমি বাক্য বলিলাম আর সফল হইল, অর্থাৎ ঈশ্বর বলল আলো হোক, আলো হয়ে গেল। ৩৮ বছর রোগীকে বলল উঠো, উঠল। লাসারকে বলল চার দিনের মৃত লাসারকে উঠো, বের হয়ে আসো, আসলো। সমুদ্রকে ধমক দিল থেমে যাও, আর ঝড় বাতাস সমস্ত কিছু থেমে গেল। সো বাক্য বলার সাথে সাথে ঈশ্বর এখানে বলছেন যে আমি বাক্য বলিব তাহা সফল হইবে, বিলম্ব হইবে না, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে কার্য সাধিত হইল। সো আমরা দেখতে পাই যে সেই বিষয়। তারপরে তিনি বলছেন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণ করতে হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণ উপবিষ্ট হইলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি জগতের সমস্ত পাপভার তিনি তুলিয়া নইলেন এবং সবাইকে ক্ষমা করে দিলেন। এমনকি তিনি ক্রুশে, যীশুকে যারা ক্রুশে দিয়েছিল তাদেরকেও বলেন পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। তিনি ক্রুশের উপরে বসে তিনি সেই ক্ষমার বাণী, তিনি পাপ ক্ষমা করে দিলেন। এবং যে দস্যু সেই ক্রুশের উপর বসে বলছিল, প্রভু আপনি যখন আপন দেশে যাবেন তখন আমাকে স্মরণ করিয়েন, এবং সেই মুহূর্তে সে তার উপর বিশ্বাস করেছিল আর তার সকল পাপ ধৌত করা হইল। এবং তিনি বললেন, অদ্যই তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হইবে, অদ্যই। সুতরাং তিনি জগতের পাপ তিনি ক্ষমা করে দিলেন। আজকে যদি আমি প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করি তখন আমার পাপ যীশু খ্রিস্টের সেই রক্তে আমি শুচিকৃত হই, পবিত্র হই, ধৌত হই। এবং ঈশ্বর যেমন স্বর্গে উপবিষ্ট হইলেন, তিনিও তার, আমরাও তার সাথে সেখানে উপস্থিত হব। আমরা যদি যোহন ১৪:১-৩ পদ পড়ি তাহলে আমরা সেখানে সেই কথা দেখতে পাবো, তোমাদের হৃদয় আর উদ্বিগ্ন না হোক, আমাতে বিশ্বাস করো, আমার পিতার বাটিতে অনেক জায়গা আছে, যদি না থাকি তো তোমাদের বলিতাম, আর আমি এখন যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আমার স্থান প্রস্তুত করা হলে পরে আমি আবার আসিব এবং তোমাদেরকে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকিতে পারো। সো এই যে গ্রেট কমিশন, এই গ্রেট কমিটমেন্ট ঈশ্বর, কেবল ঈশ্বরই দিতে পারেন, কেবল প্রভু যীশু খ্রিস্ট দিতে পারেন। এবং তিনি স্বর্গে আছেন, কারণ বাইবেলে লেখা আছে আমাদের ঈশ্বর তো স্বর্গের ঈশ্বর, না? আমাদের ঈশ্বর, আমরা গীতসঙ্গীতে ১১৫ পড়েছিলাম, আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, কেমন? এবং তিনি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি দক্ষিণ পাশে অপবিষ্ট আছেন। এরপরে আমরা আর দুই একটা পথ আমরা দেখি, গীতসঙ্গীতে ১৪৭:৫ এবং ইয়োব ৯:১০ পদ।
আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান, তাহার বুদ্ধির ইয়ত্তা নেই। আর ইয়োবে লেখা আছে, তিনি মহৎ মহৎ কর্ম করেন, যাহার সন্ধানের অতীত আশ্চর্য ক্রিয়া করেন, যাহার সংখ্যা নাই,
যাহার সংখ্যা নাই। আমরা যদি যোহন লিখিত সুসমাচারের শেষ অংশটা পড়ি তাহলে আমরা দেখতে পাই যোহন এই কথা বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট যত কার্য করিয়াছেন তাহা যদি এক এক করিয়া লেখা হয় তবে সমুদয় জগৎ তাহা ধারণ করিতে পারিবে না, এবং যাহার কোন সংখ্যা নাই, শেষ নাই। এই জন্য কোন কনক্লুশন করেন নাই যোহন। যোহন বলছেন যীশু খ্রিস্ট ১৫টা আশ্চর্য কাজ করছেন, না, ১৫টা করেন নাই, যার কোন সংখ্যা নাই, তিনি অসংখ্য জিনিস তিনি করেছেন। সেই জন্য যোহন কনক্লুশনে বলেছেন যে যা কিছু তিনি করেছেন তা যদি এক এক করে লিপিবদ্ধ হয় তবে আমার বোধ হয় যে পৃথিবীতে এত পুস্তক হবে যে তাহা ধারণ করতে পারবে না, কারণ এটা হচ্ছে ঈশ্বরের মহত্ত্ব, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের ক্ষমতা, প্রতাপ এত বেশি যে মানে এই সৃষ্ট পৃথিবী তার গৌরব ধারণ করতে পারে না। কারণ বাইবেল বলে স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। সুতরাং এই পৃথিবী কিভাবে সমস্ত ঈশ্বরের মহত্ত্ব গৌরবকে ধারণ করতে পারবে, সেই জন্যই যোহন এই কথা বলছে যে আমার বোধ হয় সারা পৃথিবীও তাকে ধারণ করতে পারবে না, তার মহত্ত্বের কথা। এবং আমরা শেষ আর একটা পদ পড়ে আমরা আজকে আলোচনা শেষ করব।
৯৬:৩-১০ পদ, প্রচার করো জাতিগণের মধ্যে তাহার গৌরব, সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম সকল, কেননা সদা প্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা বহার্য, কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তু মাত্র, কিন্তু সদা প্রভু আকাশমণ্ডলের নির্মাতা, প্রভা ও প্রতাপ তাহার অগ্রবর্তী, শক্তি ও শোভা তাহার ধর্মধামে বিদ্যমান। হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন কর, সদাপ্রভুর নামে গৌরব কীর্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার প্রাঙ্গনে আইস, পবিত্র সুভায় সদাপ্রভুকে প্রণিপাত কর সমস্ত পৃথিবী, তাহার সাক্ষাতে কম্পমান হও, জাতিগণের মধ্যে বল সদাপ্রভু রাজত্ব করেন, জগৎও অটল, তাহা বিচলিত হইবে না, তিনি ন্যায়ের জাতিগণের বিচার করিবেন।
আমেন। এবারে আমরা ঈশ্বরের কর্তৃত্ব মহত্ত্ব দেখলাম, এবং এই পাঠের মধ্যে এই অংশটার মধ্যে যেটা হচ্ছে যে তার সমস্ত ক্ষমতা আশ্চর্য কর্ম সকল তার গৌরব এবং তার ক্ষমতা যে ভয়াজ্য এবং অতীব কীর্তনীয় এবং তিনি যে মহান সমস্ত কিছু জাতিগণ জাতিগোষ্ঠী যেন সবাই সদাপ্রভুর কীর্তন করে বলছে সবাই আকাশমণ্ডলের নির্মাতা সবাই যিনি সব জায়গা বিদ্যমান রয়েছেন সদাপ্রভুর কীর্তন করো তাহার গৌরব ও শক্তির কীর্তন করো। সুতরাং এইবার শেষে কনক্লুশনে যে সেই মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি যার হাতে সমস্ত কিছু ধারিত রয়েছে তাকে আমাদের প্রণাম করা উচিত। কারণ এখানে বলছে তাহার সাক্ষাতে কম্পমান হও, তাহার সাক্ষাতে সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও, কারণ তিনি কখনো বিচলিত হবেন না, তার রাজ্য অটল। সুতরাং আসুন ভাই বোনেরা আমরা আমাদের জীবন দিয়ে আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি এবং তার ক্ষমতা তার কর্তৃত্ব তার পরিচালনা তার যে অসীম শক্তি তিনি যে সবকিছু করতে পারেন তার বাক্য যে স্থির যে বাক্য আজকে আমাদের কাছে রয়েছে সেই বাইবেল এবং সেই বাইবেল আমরা পড়ি এবং বাইবেল বিশ্বাস করি এবং বাইবেলের শিক্ষা অনুসারে আমরা আমাদের জীবন পরিচালনা করি। কারণ তিনি বলছেন তিনি বাক্য বলবেন এবং সেই বাক্য অবশ্যই সফল হইবে। সুতরাং যখন সফল হবে আমরা সেই বাক্য পড়ি এবং সেই বাক্যে বিশ্বাস করি সেই বাক্যের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করি। এই সুন্দর বাক্যের জন্য শিক্ষার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর আমরা তোমার বন্দনা করি, আমরা তোমার আরাধনা করি, আমরা তোমার পূজা করি, আমরা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কেননা সমস্ত শক্তি পরাক্রম কর্তৃত্ব মহিমা জয় প্রতাপ কেবল তোমারই। তুমি আমাদের সৃষ্টি করেছ এবং এই সৃষ্টির মধ্যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। প্রভু এই জগতে আমাদের যা কিছু আছে আমাদের জীবন সবচেয়ে বড় এবং সেই জীবনকে তুমি রক্ষা করছ এবং জীবনের সাথে সম্পৃক্ত তুমি আমাদের সবকিছু দিয়েছ, পরিবার বর্গ ধন সম্পত্তি চাকরি গাড়ি বাড়ি সমস্ত কিছু প্রভু তুমি আমাদেরকে দিয়েছ, এই সবকিছুই তোমার, তোমার হস্ত হইতেই তুমি দিয়েছ প্রভু। তাই আমরা তোমার চরণে আমরা অবনত মস্তকে আমরা তোমার গৌরব করি, তোমার কীর্তন করি এবং তোমার কাছে প্রণিপাত করি এবং তোমার সাক্ষাতে প্রভু আমরা কম্পমান, কারণ তুমি ভয়াবহ তুমি মহান, আমরা যেন তোমাকে শ্রদ্ধা করি সম্মান করি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করো এবং তোমার বাক্যে স্থির থাকতে তুমি আমাদের সাহায্য করো এবং সর্বোপরি আমরা যেন আমাদের জীবনের সমস্ত কর্তৃত্ব ভার আমরা তোমার উপর অর্পণ করি। কারণ বাক্যের মধ্যে সেই কথা বলেছে তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো এবং তোমাদের ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কারণ তুমি আমাদের জন্য চিন্তা করো প্রভু। তাই আমরা এমন প্রভুকে পেয়েছি, এমন সৃষ্টিকর্তাকে পেয়েছি প্রভু, যার উপর আমরা 100 ভাগ 200 ভাগ 500 ভাগ আমাদের জীবনের সমস্ত কিছু দিয়ে আমরা তোমার উপর নির্ভর করতে পারি। তাই আমরা আমাদের জীবন আমাদের মন চিন্তা চেতনা আমরা সবকিছু তোমাতে সমর্পণ করি। আমরা জানি রোমিও 12 অধ্যায়ের মধ্যে 1 অধ্যায় যে ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা তোমাদের দেহকে জীবিত পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও, সেটাই হবে তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। প্রভু আমরা তোমার চিত্তসঙ্গত আরাধনা করতে চাই, আমাদের জীবনকে তোমার হাতে সমর্পণ করতে চাই প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সর্ববিষয়ে মঙ্গল করো। এই পাঠের জন্য আলোচনার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দেই। এই প্রার্থনা মঙ্গলময় যীশু আমরা তোমার পবিত্র নামে চাই, আমেন।